ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর 2টা, বাংলাদেশে রাত 12টা আর ভারতে রাত 11:30। শ্রোতা দর্শকদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি রোকেয়া হায়দার আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের পরিবেশনায় রয়েছে রোজকার মতে বাংলাদেশ এবং ভারতের সংবাদদাতাদের বিভিন্ন রিপোর্ট, আছে চলতি ঘটনাবলীর খবরাখবর এবং অন্যান্য কিছু পরিবেশনা। তবে রোজকার মতে আসুন গোড়াতে শোনা যাক বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি ইজাজ বেন হিউসেন। প্রেসিডেন্ট বাইডেন বৃহস্পতিবার প্রথম মন্ত্রিসভার বৈঠকে তার অবকাঠামো উন্নয়নমূলক কর্মসূচি এগিয়ে নিতে 5 মন্ত্রিসভার সদস্যকে নির্দেশ দিয়েছেন, যারা জনগণের কাছে তার $2 trillion অবকাঠামো পরিকল্পনার কথা তুলে ধরবেন। প্রেসিডেন্ট বাইডেন দেশের ধসে পড়া সড়ক, ব্রিজ মেরামত এবং ব্রডব্যান্ড ইন্টারনেট উন্নত করার লক্ষ্যে বিশাল এই জনহিতকর কর্মসূচির কথা ঘোষণা করেছেন। তিনি বিভিন্ন সংস্থার প্রধানদের এটাও নিশ্চিত হতে বলেছেন যে জনগণ যেন আমেরিকায় প্রস্তুত নীতি অনুসরণ করে আমেরিকার উৎপাদিত জিনিস ক্রয় করেন, যাতে করে যুক্তরাষ্ট্রের শ্রমিকদের চাকুরির সুযোগ আরও বৃদ্ধি পায়। প্রেসিডেন্ট বাইডেন তার এই মহৎ কর্মসূচি এগিয়ে নিতে পরিবহন মন্ত্রী পিট বুটেজেজ, জ্বালানি মন্ত্রী জেনিফার গ্র্যানহোম, আবাসিক মন্ত্রী মার্সিয়া ফাজ, শ্রম দপ্তরের মন্ত্রী মার্টি ওয়ালশ, বাণিজ্য মন্ত্রী জিনা রায়মন্ডকে কর্মসূচির অনুকূলে জনসমর্থন বাড়াতে নিয়োজিত করেছেন। WHO জানায় ইউরোপে নতুন এবং আরও আগ্রেসিভ ভাইরাসের উপস্থিতি থাকা সত্ত্বেও দুঃখজনকভাবে সেখানে টিকা কর্মসূচির প্রয়াস অপ্রতুল। ইউরোপ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক ডক্টর হান্স ক্লোজ বৃহস্পতিবার এক বিবৃতিতে ইউরোপের নেতাদের উৎপাদন বাড়িয়ে এবং প্রশাসনের প্রতিবন্ধকতা দূর করে এবং প্রতিটি টিকার সদ্ব্যবহার করে টিকা কর্মসূচি জোরদার করার আবেদন জানিয়েছেন। ডক্টর ক্লোজ বলেন, ইউরোপে মাত্র 10% জনগণ মাত্র একটি টিকার ডোজ পেয়েছেন। এর কারণ বহুলাংশে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন নিয়ে উদ্বেগ এবং অনেক দেশে এর ব্যবহার স্থগিত করা। জার্মানি, ফ্রান্স ও স্পেন ইতিমধ্যেই এর ব্যবহার সীমিত করার নির্দেশ দিয়েছে। বাইডেন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানাচ্ছেন, শুক্রবার যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা পরামর্শদাতারা মেরিল্যান্ডের আনাপোলিসে বৈঠকে মিলিত হচ্ছেন। প্রেসিডেন্ট বাইডেন দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তিনটি দেশের নিরাপত্তাজনিত প্রথম বৈঠক। উত্তর কোরিয়ার সাম্প্রতিক মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রেক্ষাপটে এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। ক্ষেপণাস্ত্র সম্পর্কিত হুমকি ছাড়াও তারা করোনা সংকটে উত্তর কোরিয়ার পদক্ষেপ এবং চীন ও উত্তর কোরিয়ার সাম্প্রতিক কূটনৈতিক আলোচনার ব্যাপারেও মতবিনিময় করবেন। সমীক্ষকদের ধারণা, পিয়ংইয়ং এই বৈঠকের জবাব দিতে মনোযোগ আকর্ষণের নিমিত্ত আরও উস্কানিমূলক তৎপরতায় লিপ্ত হতে পারে এবং বাইডেন প্রশাসনের উপর চাপ সৃষ্টি করতে পারে।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশে উচ্চ হারে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের যাত্রীরা 9 এপ্রিল থেকে ব্রিটেনে প্রবেশ করতে পারবেন না। বিস্তারিত রিপোর্টটি শোনাচ্ছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
যুক্তরাজ্যের করোনা ভাইরাসের লাল তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ। একদিন আগে ব্রিটেন ছাড়া 39টি দেশকে বাংলাদেশ লাল তালিকাভুক্ত করেছিল। আগামী 9 এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। বাংলাদেশের সঙ্গে পাকিস্তান, ফিলিপাইন ও কেনিয়া রয়েছে। বলা হয়েছে এসব দেশ থেকে আসা কাউকে আর ব্রিটেনে প্রবেশ করতে দেওয়া হবে না। সংবাদ মাধ্যম জানিয়েছে COVID-19 ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার ভেরিয়েন্ট ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ওদিকে করোনা ভাইরাস একদম লাগামহীন হয়ে পড়েছে। গত 24 ঘন্টায় আগের সব হিসাব নিকাশ পাল্টে নতুন রেকর্ড গড়েছে। 6,830 জনের শরীরে করোনা প্রবেশ করেছে, এ সময় মারা গেছেন 50 জন। একদিকে হাসপাতালে সিট খালি নেই, অন্যদিকে করোনা টেস্ট করতে পারছেন না অসুস্থ মানুষজন। অনেকটা বাধ্য হয়ে মুগদা জেনারেল হাসপাতালে রোগীদের স্বজনরা বিক্ষোভ করেছেন, পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সবচেয়ে মর্মস্পর্শী ঘটনা ঘটেছে মুগদা জেনারেল মেডিকেল কলেজ হাসপাতালে। শ্বাসকষ্টে রোগী মায়ের অক্সিজেন সাপোর্টের জন্য 5টি হাসপাতাল ঘুরে ব্যর্থ হন আরমান। কোথাও অক্সিজেন নেই, শেষ পর্যন্ত মুগ্ধা হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তার মা। সামাজিক দূরত্ব না মেনেই মেডিকেলের ভর্তি পরীক্ষা হয়ে গেল। এতে অংশ নিয়েছেন 1,22,874 জন শিক্ষার্থী। রাজধানী সহ 19টি পরীক্ষা কেন্দ্রের সামনে হাজার হাজার অভিভাবকের ভিড় দেখে মনে করার কারণ নেই দেশটি আসলে করোনা কবলিত। বলা হয়েছিল পরীক্ষা হলের ভেতরে স্বাস্থ্যবিধি মানতে হবে, সেটা কিছুটা মানা হলেও কেন্দ্রের প্রবেশমুখে এর বালাই ছিল না।
বাইরের ওগুলো অতটা ভালো ছিল না, ওইভাবে করতে পারি নাই, কারণ করোনা পরিস্থিতিতে যতটা সুরক্ষা নেওয়া দরকার ছিল ওইভাবে হয় নাই।
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ঢাকা ও রংপুরে চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে গত 2 বছর গ্রীষ্মে মার্চ চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করা হয়, 2রা নভেম্বর থেকে আবার চালু করা হয়। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
নন্দীগ্রামে ভোটদান শেষে অংশগ্রহণকারী দুটি পক্ষই বিজয়ী বলে দাবি করছে। কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর একটি রিপোর্ট।
নন্দীগ্রামে ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে গতকাল সন্ধ্যায়, কিন্তু তার রেশ আজও সমানভাবেই রয়ে গিয়েছে। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বলে যাচ্ছেন তিনি বিপুল ভোটে জিতবেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি জিতবেন এবং জিতে যারা যারা বিশ্বাসঘাতকতা করেছে তাদের সবাইকে দেখে নেবেন। ওদিকে তৃণমূলে সদ্য যোগ দেওয়া প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহার নেতৃত্বে তৃণমূলের একটি প্রতিনিধি দল আজ দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে গিয়ে কেন্দ্রীয় বাহিনী নন্দীগ্রামে বিজেপির হয়ে কাজ করেছে বলে অভিযোগ জানিয়েছেন। বাম ও কংগ্রেস জোটও কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে, তবে তাদের অভিযোগ শুধু বিজেপি নয়, তৃণমূলের বিরুদ্ধেও। আজ উত্তরবঙ্গের নির্বাচনী সফরে গিয়ে একটি জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ছাপ্পা ভোট দিয়ে বুথ দখল করে তৃণমূল কংগ্রেসের এজেন্টদের বুথের মধ্যে ঢুকতে না দিয়ে বিজেপি ভেবেছে আমাকে হারাবে, কিন্তু আমি সেরকম মানুষ না, আমি ভোটে জিতে এদের প্রত্যেককে টেনে টেনে বার করে আনব। ওদিকে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে ভোটের প্রচার করতে এসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দিদি দিদি বলে যে ব্যঙ্গ করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, তার তীব্র প্রতিবাদ করেছেন। একটি সর্বভারতীয় সংবাদ চ্যানেলকে তিনি বলেছেন, বিজেপির এটাই ঘরানা, তারা কোনো মহিলাকে সম্মান জানানোর কথা ভাবতে পারে না, এমনকি একটা রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকেও এমনভাবে ঠাট্টা করতে পারেন যাতে মনে হয় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নন, একটা রকবাজ ছেলে যে সামনে দিয়ে যে কোনো মহিলা যান তাদের আওয়াজ দেয়, টিটকিটি দেয়। এইসব নিয়ে পশ্চিমবঙ্গে ভোটের বাজার বেশ সরগরম হয়ে রয়েছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বৃহস্পতিবার তাদের সীমান্ত বরাবর রুশ সেনাবৃদ্ধির জন্য রাশিয়ার দোষারোপ করেছেন। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ভয়ভীতি প্রদর্শনের জন্য রাশিয়াকে হুঁশিয়ার করে দিয়েছে। কিয়েভ সরকার 2014 সাল থেকে মস্কো সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বিরোধে লিপ্ত। এই সপ্তাহেই রাশিয়ার সেনাবাহিনী কক্ষিগত ক্রাইমিয়া অঞ্চলে এবং সীমান্তে রুশ সমর্থিত এলাকায় সেনাদের উপস্থিতি বৃদ্ধি করে। বৃহস্পতিবার জেলেনস্কির মন্ত্রীরা নিরাপত্তা পরিস্থিতির অবনতি নিয়ে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন সহ পশ্চিমী মিত্রদেশগুলির সঙ্গে আলোচনা করেছেন। প্রেসিডেন্ট জেলেনস্কি এক বিবৃতিতে বলেন, সামরিক মহড়া ও সীমান্ত জুড়ে সম্ভাব্য হুমকি রাশিয়ার ঐতিহ্যগত এক খেলা। তিনি রাশিয়াকে এই হুমকিসুলভ পরিস্থিতি সৃষ্টির জন্য দোষারোপ করেছেন। পাকিস্তানের মন্ত্রিসভা দৃশ্যত অভ্যন্তরীণ প্রবল বিরোধিতার মুখে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক পুনরায় শুরু করার কর্মসূচি স্থগিত রেখেছে। পাকিস্তান সরকারের অর্থনৈতিক সমন্বিতকরণ কমিটি বা ইইসি জরুরি ভিত্তিতে বুধবার দেশে চরম ঘাটতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে ভারত থেকে তুলা ও চিনি আমদানির অনুমোদন দিয়েছিল। তবে পররাষ্ট্রমন্ত্রী শেখ মাহমুদ কুরেশি বৃহস্পতিবার বলেন, মন্ত্রিসভা ইইসির প্রস্তাব অনুমোদন করেনি এবং জানায় যে আরো বিবেচনার কারণে তা স্থগিত করা হচ্ছে। 2019 সালের অগস্ট মাসে নতুন দিল্লি একতরফাভাবে ভারত প্রশাসিত কাশ্মীরের আধাস্বায়ত্ত শাসনের পদ নাকচ করে দিলে পাকিস্তান বাণিজ্য সম্পর্ক বাতিল করে দেয়। বৃহস্পতিবার দক্ষিণ সুদানে বন্দুকধারীরা উগান্ডাগামী ট্রাকের বহরে অতর্কিতে হামলা চালালে 5 জন নিহত এবং অপর 3 জন আহত হয়েছেন। সামরিক এক মুখপাত্র এই হামলার জন্য ন্যাশনাল স্যালভেশন ফ্রন্ট যোদ্ধাদের দোষারোপ করেছে। এবং মিশরের সুয়েজ খাল কর্তৃপক্ষের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওসামা রবি সাংবাদিকদের জানান, আটকা পড়া জাহাজ এভার গিভেন মুক্ত হবার পর জাহাজের ক্যাপ্টেন ও ক্রুদের বিটার লেকস এলাকায় তদন্তের স্বার্থে আটক করা হয়েছে। মিশর জানায় এই দুর্ঘটনায় তাদের $1 বিলিয়ন পরিমাণ ক্ষতি হয়েছে। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
বিশ্ব সংবাদ শুনবেন
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।
বাংলাদেশে করোনাকালে বাল্যবিবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে বেসরকারি সংগঠন মানুষের জন্য ফাউন্ডেশন পরিচালিত এক জরিপে উঠে এসেছে। ইউনিসেফ, ইউএনএফপি ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় 2020 সালের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত 7 মাসে দেশের মোট 64 জেলার মধ্যে 21 জেলার 84 উপজেলায় বাল্যবিবাহের মাত্রা নিয়ে পরিচালিত জরিপের ফলাফল সম্প্রতি সংস্থাটি প্রকাশ করেছে, যাতে দেখা যাচ্ছে ওই সময়ে এ সকল জেলাগুলোতে অন্তত 13,886 বাল্যবিবাহের ঘটনা ঘটেছে। জরিপে বলা হয়েছে যে সকল শিশুরা বাল্যবিবাহের শিকার হয়েছে তাদের 50.6% বয়স 16-17 বছর, 47.7% বয়স 13-15 বছর এবং 1.7% বয়স 10-12 বছর। করোনাকালে মানুষের আয় হ্রাস, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা এবং নিরাপত্তাহীনতাকে বাল্যবিবাহ বৃদ্ধির মূল কারণ হিসেবে চিহ্নিত করেছে মানুষের জন্য ফাউন্ডেশন। সংস্থাটি বলেছে তারা জেলাগুলোর সকল ইউনিয়ন কাউন্সিলকে জরিপের অন্তর্ভুক্ত করতে পারে নাই। সুশাসন, মানবাধিকার এবং শিশু অধিকার নিয়ে যারা কাজ করছেন তারা প্রশাসনিক দুর্বলতা, আইনের প্রয়োগের ব্যর্থতা এবং করোনাকালে দেশের দরিদ্র জনগোষ্ঠীর মৌলিক চাহিদাগুলোর বিষয়ে সরকারের দূরদর্শিতার অভাবকে বাল্যবিবাহ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন। বেসরকারি সংগঠন সুশাসনের জন্য নাগরিকের সচিব ডক্টর বদিউল আলম মজুমদার জরিপ প্রতিবেদনের বিষয়ে তার প্রতিক্রিয়ায় ভয়েস অফ আমেরিকাকে বলেন, করোনাকালে বাল্যবিবাহের যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে জরিপে তার আংশিক চিত্র ফুটে উঠেছে। তিনি বলেন,
আমার মনে হয় এটা একটা খণ্ড চিত্র, এটা পুরো যে ভয়াবহ অবস্থা তার একটা আংশিক চিত্র এখানে ফুটে উঠেছে। তা আমার মনে হয় এই করোনা কালে, এই করোনা মহামারীর সময়ে বাল্যবিবাহ ব্যাপক আকার ধারণ করেছে। এর দুটো মূলত দুটি কারণ, একটা হলো যে অনেক প্রান্তিক পরিবার যারা একটা অতিরিক্ত ব্যক্তিকে, অতিরিক্ত কন্যা সন্তানকে তাদের ভরণ পোষণ দিতে তাদের জন্য গলদ ধর্ম হয়ে যাচ্ছে, এই তাদের আর্থিক চাপ কমানোর জন্যই তারা এটা করছে। আরেক দিকে নিরাপত্তা একটা কারণ, দুর্ভাগ্যবশত আমাদের অনেক মেয়েই এখন বিভিন্ন রকম হয়রানির শিকার হচ্ছে, এই হয়রানির থেকে মুক্ত হওয়ার জন্যই তারা অনেক সময় দ্রুত বিয়ে দিয়ে দিচ্ছে, কিন্তু এর পরিণাম কিন্তু ভয়াবহ। এই যে কন্যা শিশুরা যারা বাল্যবিবাহের শিকার হয় তারাই পরবর্তীতে পরিত্যক্ত হয় এবং অনেক সময় শিশু জন্ম দেওয়ার পর, তারা গর্ভবতী হওয়ার পর এবং জন্মের শিশু জন্ম দেওয়ার পর, মা হওয়ার পর এবং এর দ্বারা অনেক রকম আরো তাদের শারীরিক এবং মানসিক সমস্যার সৃষ্টি হয়। এগুলো দিকভাগ দিয়ে যে কি সমাজে প্রভাব ফেলবে তা আমরা নিশ্চিত নই।
বিশিষ্ট মানবাধিকার কর্মী অ্যাডভোকেট ফজলুল বারী বলেন, বাল্যবিবাহ সুস্পষ্টভাবে মানবাধিকার ও আইনের লঙ্ঘন। তিনি বলেন,
আসলে বাল্যবিবাহ আইনের সুস্পষ্ট লঙ্ঘন, এটা দ্বারা একটা বাচ্চার মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এই ক্ষেত্রে বাল্যবিবাহ প্রতিরোধ করাটা খুব জরুরি হয়ে পড়েছে। বাল্যবিবাহ প্রতিরোধের ক্ষেত্রে আমাদের দেশে যে আইন আছে আইনের যথাযথ প্রয়োগ প্রয়োজন, এই ব্যাপারে প্রশাসনকেও সক্রিয় থাকা দরকার। বাল্যবিবাহ আসলে বাস্তবে এটা অমানবিক, কারণ হচ্ছে একটা বাচ্চা শিশু অবস্থায়, আমাদের দেশের আইনে 18 বছরের নিচের শিশু তাকে বিবাহ দেওয়াটা এটাই বাল্যবিবাহের মধ্যে পড়ে। আর 18 বছরের নিচের শিশুকে যদি বিবাহ দেওয়া হয়, আসলে সে যখন একটা পরিবারের বউ হয়ে যায় তখন তার পক্ষে স্বামী, পরিবার এবং কিছুদিন পরে সে গর্ভবতী হচ্ছে, এটা আসলে তার জন্য শারীরিক মানসিক কোনোভাবে সে ফিট না। আসলে এটা দারুণ ভাবে মানবাধিকার লঙ্ঘন আমি মনে করি। এই ক্ষেত্রে আসলে পরিবার, পাশাপাশি স্কুল কলেজের শিক্ষক, স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, প্রশাসন থেকে শুরু করে সকলের সমন্বিত প্রচেষ্টায় বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব। সর্বোপরি বাংলাদেশের এই বাল্যবিবাহ যে একটা অপরাধ, এটা জনগণকে সোচ্চার করা দরকার। জনগণকে এই ব্যাপারে যদি সোচ্চার করা যায় এবং বোঝানো যায় যে বাল্যবিবাহ দ্বারাই আমাদের এই শিশুদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, তাহলে হয়তো বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব এবং এটা প্রতিরোধ করার জন্য সকলের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন আমি মনে করি।
বাল্য বিবাহের মাত্রার দিক থেকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান সবার উপরে এবং বিশ্বের প্রথম ১০টি দেশের মধ্যে একটি। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আমাদের কক্সবাজার সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিলের প্রতিবেদন।
স্বজন হারানোর শোক ডিঙ্গিয়ে আবারও মাথার উপর ত্রিপলের ছাউনি টানছেন মোহাম্মদ হারুন। ভয়াবহ অগ্নিকাণ্ডে পিতামাতা দুজনকেই হারিয়েছেন তিনি, কিন্তু কঠিন বাস্তবতায় টিকে থাকতে চলছে কঠোর সংগ্রাম। অগ্নিকাণ্ডের কয়েকদিন পরও বিভিন্ন স্থানে পাওয়া যাচ্ছে পোড়া মানুষের অংশবিশেষ, তাদের পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। অগ্নিকাণ্ডে নিখোঁজ স্বজনদের খুঁজে পাচ্ছেন না কেউ কেউ। আগুন পরবর্তী জীবন যুদ্ধ যেন নিজেকে নিয়েই।
জুলা তুলা বাড়ি গিয়ে তো মগজ সেরা সকল সিনা না অদা ফুরি গিয়ে যাব তো মায়া হওয়া, কিন্তু খড়িয়া সিনা না অদা সন্তোষ আছে। আয়ের গল্লে দেহে তোমার মাদা উনি লাবলি ওরা হারি ওরে কেদিকে যায় না বাড়ি আমাদের মারা দিকে আরা।
শুনছিলেন একজন রোহিঙ্গার বক্তব্য। ২২ মার্চের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর শরণার্থী শিবিরে প্রতিদিনই ছড়াচ্ছে অগ্নিকাণ্ডের খবর। এর মধ্যে ২ এপ্রিল কুতুপালং বাজারে আগুনে পুড়ে মৃত্যু হল আরও ৩ রোহিঙ্গার। গত ৩ বছরে শরণার্থী শিবিরে অন্তত ২০টি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এমন আগুনকে রহস্যজনক বলে দাবি করছেন রোহিঙ্গা নেতারা। রোহিঙ্গা মাঝি আব্দুল মুনাফ। স্বজন হারানো আর সর্বস্ব হারানোই যেন নিয়তি রোহিঙ্গাদের। সংকটের মাঝে আর কত সংকট পেরুতে হবে তা একেবারেই অজানা। মঞ্জুম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, বালুকালী শরণার্থী শিবির, উকিয়া, কক্সবাজার।
মঞ্জুম হোসেন শাকিলের আরেকটি রিপোর্ট।
কক্সবাজার সমুদ্র সৈকত এখন পর্যটক শূন্য। এপ্রিলের প্রথম ২ সপ্তাহ নিষিদ্ধ করা হয়েছে ভ্রমণ। গত বছর এমন সময় থেকে দীর্ঘ ৫ মাস লকডাউন ছিল কক্সবাজার। পরিস্থিতি কিছুটা উন্নতি দেখে উন্মুক্ত করে দেওয়ার পর পর্যটকের ঢল নামে সমুদ্র সৈকতে। সম্প্রতি আবারও সংক্রমণ বেড়ে গেলে শুরু হয় স্বাস্থ্যবিধি পালনে কড়াকড়ি, কিন্তু স্বাস্থ্যবিধি পালন নিশ্চিত করা যাচ্ছিল না পর্যটন কেন্দ্রগুলোতে।
এখন আর কেউ বাড়িতে থাকতে চাচ্ছে না, সবাই একটু জীবনকে উপভোগ করতে চাচ্ছে।
স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা করোনাটাকে আটকাতে পারবো, আর বেড়ানো ব্যাপার না, বেড়াবো কিন্তু স্বাস্থ্যবিধি মেনে বেড়াবো।
শুনছিলেন কয়েকজন পর্যটকের বক্তব্য। কক্সবাজারেও এখন সংক্রমণের হার অপেক্ষাকৃত বেশি, তার উপর পর্যটকের ভিড় বাড়িয়ে দিচ্ছিল সংক্রমণের গতি। অবশেষে করোনার লাগাম ধরতে বন্ধ করে দেয়া হয় সমুদ্র সৈকত সহ সবগুলো পর্যটন কেন্দ্র।
বিচে যাতে পর্যটক যাতে না আসতে পারে সেই ব্যাপারে আমরা প্রচার প্রচারণা চালাচ্ছি, এবং কোভিড সংক্রান্ত যে সচেতনতা জনগণের মধ্যে তুলে ধরা দরকার সে ব্যাপারে আমরা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি।
বলছিলেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ জিলুর রহমান। করোনা সংক্রমণ বাড়তে থাকলে বাড়ানো হতে পারে আরো বিধিনিষেধ। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, কক্সবাজার সমুদ্র সৈকত, কক্সবাজার।
কলকাতা থেকে পরমাশিস ঘোষের প্রতিবেদনে তিনি বলেছেন,
পশ্চিমবঙ্গের তৃতীয় দফার ভোটের মুখে রাজ্যের হুগলি জেলার ডানকুনি টোল প্লাজা থেকে ভিন রাজ্যের অস্ত্র পাচারকারীকে গ্রেপ্তার করল সিআইডি। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৮টি আগ্নেয়াস্ত্র ও প্রায় ৩০০ রাউন্ড গুলি। সংশ্লিষ্ট সূত্রের খবর, ধৃত যুবকের নাম ব্রিজমোহন তিওয়ারি, সে ঝাড়খণ্ডের পালামৌ এর বাসিন্দা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছেন বিজেপির বুথ সভাপতি। অভিযুক্তকে নিয়ে বেশ কয়েকটি জায়গায় তল্লাশিও চালানো হয়। পুলিশের দাবি, তল্লাশিতে ২ ব্যাগ ভর্তি একটি তাজা বোমা উদ্ধার হয়েছে। এদিকে ভোটের মুখে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে ফের বোমা উদ্ধার হয়েছে। ভাঙড় থানার পদ্মপুকুরের মাঠ থেকে 41টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। মুর্শিদাবাদের সুতি থেকেও বোমা উদ্ধার হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে সুতির নতুন চাঁদরা এলাকায় একটি আমবাগানে হানা দেয় পুলিশ। সেখান থেকে দুটি কন্টেনার ভর্তি বোমা উদ্ধার হয়েছে বলেই খবর। পরমাশিষ ঘোষটায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আনিস আহমেদ সাক্ষাৎকার ভিত্তিক একটি রিপোর্ট এখন আপনাদের জন্য শোনাচ্ছেন।
আজকে আমরা দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে আলোচনা করব। আজ আমাদের অতিথি হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বিশিষ্ট বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর দেলওয়ার হোসেন। ডক্টর দেলওয়ার হোসেন, আপনাকে স্বাগত।
ধন্যবাদ।
যে কথাটা গোড়াতে বলছিলাম যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর অনেকগুলো দেশেরই ছোট বড় মিলিয়ে অনেকগুলো দেশেরই সরকার কিংবা রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশে এসেছিলেন 10 দিন ব্যাপী এই অনুষ্ঠানে। তো আপনি কি মনে করেন যে এর ফলে বাংলাদেশের সঙ্গে এসব দেশের সম্পর্ক আরো দৃঢ় হলো?
ধন্যবাদ। আপনি যেমনটা বলেছিলেন যে এই যে সম্পর্ক, এই সম্পর্কের বিষয়টি কিন্তু আপনার দক্ষিণ এশিয়ার যে 5টি দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান বাংলাদেশে এই এই অত্যন্ত ঐতিহাসিক যে অনুষ্ঠান মালা সেখানে অংশগ্রহণ করেছেন। এবং আমরা যদি দেখি যে এই 5টি দেশের সঙ্গে কিন্তু বাংলাদেশের বিদ্যমান সম্পর্ক অত্যন্ত চমৎকার, এবং একটি চমৎকার সম্পর্কের ভেতরে বাংলাদেশ এই একটি সুযোগ পেয়েছে যে এই তাদের সঙ্গে সম্পর্কটাকে আরো শক্তিশালী করা, এবং সেদিক থেকে মনে করি যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই রেখেছে। এবং বিশেষ করে আপনার একসঙ্গে 5টি দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানকে কাছে পাওয়া এবং বেশ কিছু দ্বিপাক্ষিক সমঝোতা বা যেটাকে আমরা এমইউ বলি সেগুলো স্বাক্ষরিত হয়েছে, পাশাপাশি বাংলাদেশের ইতিহাস বা বাংলাদেশ এবং বঙ্গবন্ধুর যে জন্মশতবার্ষিকী নিয়ে তাদের যে মন্তব্য বা বক্তব্য ছিল সেগুলো অনেক বেশি ইতিবাচক এবং বাংলাদেশের যে অর্জনগুলো তারা তুলে ধরেছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে শীর্ষ পর্যায়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে এই 5টি দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানদের যে সরাসরি যোগাযোগ হওয়ার যে একটি সুযোগ, এটি আমার কাছে মনে হয় যে একটি আঞ্চলিক কূটনৈতিক জায়গা থেকে বিবেচনা করলে এটি একটা মোমেন্টাম তৈরি করেছে। আমি যেটাকে বলছি এক ধরনের নিউ ডিপ্লোম্যাটিক আউটরিচ যেটা বাংলাদেশের হয়েছে, এবং সেই আউটরিচটা আপনার আমি বলবো যে এটি একটি অভিনব একটি ওকেশন। কারণ সাধারণত আমরা কোনো আঞ্চলিক বা আন্তর্জাতিক কোনো ফোরামের শীর্ষ সম্মেলন এই ধরনের এইভাবে অনেকগুলো মানে সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের একত্রিত হয়, কিন্তু এখানে আমরা লক্ষ্য করেছি যে একটি বিশেষ অকেশনে তারা এসছেন। এবং আমি মনে করি যে এটি বাংলাদেশের চলমান যে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক যে সম্পর্ক দক্ষিণ এশিয়ায় সেটিকে আরো শক্তিশালী করবে।
জি, এই আউটরিচ সত্ত্বেও আমরা লক্ষ্য করি যে দক্ষিণ এশিয়ার এই সমস্ত দেশগুলোর মধ্যে কোথাও কোথাও সম্পর্কের একটু টানা পড়েন রয়েছে। নেপালের সঙ্গে ভারতের সম্পর্কের একটু টানা পড়েন রয়েছে। বাংলাদেশ চাইছে নেপালের সঙ্গে এক ধরনের সংযোগ স্থাপন করতে। তো এই ব্যাপারে ভারতের প্রতিক্রিয়া কি হতে পারে বলে আপনার মনে হয়?
দেখুন, এই বাংলাদেশের এই যে একটি কূটনৈতিক যে অ্যাপ্রোচ, এটি কিন্তু অনেক আগে থেকে আমরা জানি যে বাংলাদেশ একটি উপ আঞ্চলিক সহযোগিতার কাঠামোর উপরে অনেক বেশি জোর দিয়ে আসছে। এবং বিশেষ করে ভারত যখন শুরুতে বাংলাদেশের সঙ্গে ট্রানজিট কিংবা কানেক্টিভিটির আলোচনা শুরু করে, তখনই কিন্তু বাংলাদেশ এটিকে শুধু দ্বিপাক্ষিক না একটি বহুপাক্ষিক ফ্রেমওয়ার্কের মধ্যে বাংলাদেশ তখনই দাবি করেছিল। পরবর্তীকালে ভারত সেটিকে গ্রহণ করেছিল। এখন আমরা জানি যে ভারতের সঙ্গে তার অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্কের মধ্যে কিছুটা টানাপোড়েন আছে, এবং সেটি শুধু নেপাল নয়, সেটি আপনার ভুটান কিংবা শ্রীলঙ্কা বা মালদ্বীপের ক্ষেত্রে দেখা যায়। বাংলাদেশের ক্ষেত্রে অবশ্য প্রেক্ষিতটা ভিন্ন, কিন্তু আমার মনে হয় যে এবারের যেই আলোচনা হয়েছে এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে উনি কথা বলেছেন এবং ওনার যে বক্তব্য আমরা লক্ষ্য করেছি, সেখানে আমার মনে হয় যে এই উপ আঞ্চলিক সহযোগিতার বিষয়টি ভারত রিথিং করছে ইতিবাচক ভাবে, এবং সেখানে নেপালের সঙ্গে ভারতের যে চলমান সম্পর্ক সেটি আমার মনে হয় না ভারত এমন পর্যায়ে নিয়ে যাবে যেটি আসলে বাংলাদেশ, ভারত, ভুটান এবং ইন্ডিয়ার মধ্যে যে বিবিআইএন যে প্রক্রিয়াটা সেটাকে ক্ষতিগ্রস্ত করবে। কারণ আমরা জানি যে এখানে চীন বা অন্যান্য রাষ্ট্রগুলোরও কিন্তু একটা অপশন বাংলাদেশের হাতে আছে, অথবা একটা ভিন্ন ধরনের বাস্তবতা সেখানে আছে। ফলে আমার মনে হয় যে ভারত আগের চেয়ে অনেক বেশি প্র্যাগম্যাটিক্যালি বিষয়টাকে দেখবে, এবং সেদিক থেকে আমার মনে হয় না যে খুব বড় অসুবিধা হতে পারে যদি অন্য কোনো লজিস্টিক্স বা নেপালের দিক থেকে বা বাংলাদেশের দিক থেকে বা ভারতের দিক থেকে যদি অন্য কোনো লজিস্টিক সমস্যা না থাকে, তাহলে হয়তো বা এটি, আমি মনে করি না যে এটি রাতারাতি হয়ে যাবে, বাট এটির জন্য সময় লাগবে এবং আমাদেরকে আরো কূটনৈতিক প্রক্রিয়া চলমান রাখতে হবে।
অধ্যাপক দেলবার হোসেন, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
বিজ্ঞান ও প্রযুক্তির নানান খবর আপনাদের শুনিয়ে থাকেন জয়তি দাশগুপ্ত। আসুন আজকে বিজ্ঞানের বিষয়ে তার কাছ থেকে শোনা যাক।
বিজ্ঞানীরা ক্রমশ আবিষ্কার করছেন যে করোনা ভাইরাস মানুষের শরীরে কিভাবে প্রভাব ফেলে এবং কেন এটি এত মারাত্মক। ক্লিভল্যান্ড ক্লিনিকের একটি সমীক্ষা থেকে জানা গেছে যে অর্ধেকেরও বেশি মানুষ যাদেরকে এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল তারা জানেন না যে কোভিড-19 তাদের হৃদযন্ত্রের উপরে প্রভাব ফেলতে পারে, এবং প্রায় 70% মানুষেরও কোনো ধারণা নেই যে যাদের উচ্চ রক্তচাপ আছে ভাইরাসে আক্রান্ত হলে কিন্তু তাদের শারীরিক জটিলতা অনেক বেড়ে যেতে পারে। এ বিষয়ে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা ক্যারল পিয়ারসন তারই প্রতিবেদনে জানাচ্ছেন যে কার্ডিওলজিস্ট অর্থাৎ হৃদরোগ বিশেষজ্ঞদের কাছে একটি জিনিস এখন একদম পরিষ্কার যে হার্টের সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিরা কোভিড-19 আক্রান্ত হলে তাদের শারীরিক জটিলতা অনেক বেড়ে যেতে পারে। ক্লিভল্যান্ড ক্লিনিক থেকে ডক্টর সমীর কাপাডিয়া বলেন,
অনেকেই জানেন যে কোভিড-19 ফুসফুসকে প্রভাবিত করে, তবে এটি আপনার হৃদযন্ত্রকেও প্রভাবিত করতে পারে, বিশেষ করে হৃদযন্ত্রের রক্ত সারা শরীরে সঞ্চালন করার প্রক্রিয়া, রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া। এই ধরনের হৃদযন্ত্রজনিত অর্থাৎ কার্ডিওভাস্কুলার সমস্যাগুলোর কারণে খুব উচ্চ ঝুঁকির মুখে ফেলতে পারে।
অনেক সময় কোনো লক্ষণ না দেখা গেলেও কোভিড-19 কিন্তু একজন সুস্থ সবল মানুষের হৃদযন্ত্রের ক্ষতি করতে পারে। সান অ্যান্টোনিওতে অবস্থিত টেক্সাস বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য বিজ্ঞান কেন্দ্র থেকে ডক্টর অ্যালেন অ্যান্ডারসন বলেন,
আমরা এমন অনেক রোগীর সংস্পর্শে আসি যারা সম্ভবত এই ভাইরাসে আক্রান্ত হয়েছিল কিন্তু তারা এটি শনাক্ত করতে পারেনি, এবং এমনও হয় যে কয়েক মাস বা বছর পরে হৃদরোগের লক্ষণগুলো তাদের শরীরে দেখা দেয়। সুতরাং কোভিড-19 আক্রান্ত রোগীদের স্বাস্থ্যের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে।
ডক্টর অ্যান্ডারসন এমনও বলছেন যে যাদের করোনা ভাইরাস হওয়ার আগে হৃদযন্ত্র পুরোপুরি ভালোভাবে কাজ করত, এরকম মানুষের ক্ষেত্রেও কিন্তু এটি প্রযোজ্য।
তাদের রক্তের এনজাইম চিহ্নিতকারীগুলোর এমন মাত্রায় ছিল যা হার্ট অ্যাটাকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল, যদিও তাদের করোনারি ধমনী বন্ধ অর্থাৎ ধমনীগুলোতে কোনো প্রকার প্রতিবন্ধকতা না দেখা গেলেও তাদের হৃদযন্ত্রের গতিতে বেশ উচ্চ মাত্রায় পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল।
ডক্টর কাপাডিয়া বলেন, মানসিক চাপ কিন্তু একটি ভূমিকা পালন করে।
যেসব মানুষ খুব সহজেই ভয় পান, যারা খুব সহজেই রেগে যান, দেখা গেছে যে এই দুটি রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ার সহায়ক হতে পারে এবং হার্ট অ্যাটাকের কারণ হতে পারে।
কোভিড-19 কারণে চিকিৎসকেরা হৃদযন্ত্রের যে ধরনের ক্ষয়ক্ষতি দেখছেন তার মধ্যে কতগুলি এমন আছে যেগুলি চিকিৎসার সাহায্যে কিন্তু নিরাময় করা সম্ভব, কিন্তু এমন কিছু কিছু সমস্যাও দেখা যাচ্ছে যাতে কোনো ওষুধই কাজ করছে না এবং এর পরিণতি কিন্তু মৃত্যু। সান অ্যান্টোনিও টেক্সাস বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য বিজ্ঞান কেন্দ্রে গবেষকেরা অ্যান্টিবায়োটিক এবং ডায়াবেটিসের একটি ওষুধ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন। আমাদের শরীরের কোষের ভেতরে মাইটোকন্ড্রিয়া নামক ছোট ছোট শিমের আকারের অংশ রয়েছে। বিজ্ঞানীরা বিশ্বাস করেন মাইটোকন্ড্রিয়াগুলো কিন্তু হৃদযন্ত্রকে সুরক্ষা দেবে। গবেষকরা আশা করছেন যে করোনা ভাইরাসের আক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠা মানুষদের নিয়ে তারা ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করবেন। কোভিড-19 থেকে সুস্থ হয়ে ওঠার পরে এই সব স্বেচ্ছাসেবীদের হৃদযন্ত্র ঠিকভাবে কাজ করছে কিনা সেটা দেখাই কিন্তু হলো এর মূল উদ্দেশ্য।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রোকেয়া হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the